الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، استعيذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلنسألن الذين أرسل إليهم ولنسألن المرسلين فلنقصن عليهم بعلم وما كنا غائبين. এই আয়াতটা দিয়ে আমরা আমাদের আজকের যে আলোচনা শুরু করেছি তার অর্থ হলো আল্লাহ তবরক তাআলা প্রশ্নের মাধ্যমে কিয়ামতের দিন আমাদেরকে যাচাই করে নেবেন। প্রশ্নের উত্তরের মাধ্যমেই কিন্তু আমরা কিয়ামতের দিন পরিত্রাণ পাব। কাজেই প্রশ্ন উত্তর একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা কোরআনের আয়াত থেকে জানতে পারতেছি। আল্লাহ তবরক তাআলা বলছেন যে আমি যাদের নিকটে রাসূল পাঠিয়েছি তাদেরকেও জিজ্ঞেস করব এবং যাদেরকে রাসূল হিসেবে পাঠিয়েছিলাম তাদেরকেও কি আমাদের দিন জিজ্ঞেস করব। এবং ওয়ালানাকুসান্না আলাইহিম বিইলম, এবং আমি তাদের নিকটে সব কিছু বর্ণনা করে দেব আমার ইলম দ্বারা, আমার নিজের জ্ঞান দ্বারা। ওমা কুন্না গায়বিন, তারা যা কাজ করেছে দুনিয়াতে এগুলো কাজ আমার থেকে তারা গোপনে করতে পারেনি, বা আমি তাদের থেকে অনুপস্থিত ছিলাম না। যা কাজই করেছে আমি সেই কাজই তাদের নিকটে উপস্থিত ছিলাম। তো এই আয়াতের আলোকে আমরা প্রশ্ন এবং উত্তরের কিন্তু বিরাট একটা গুরুত্ব পাই। সেই হিসেবেই এই প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যারও সমাধান আমরা পেয়ে থাকি। সেই দৃষ্টিকোণ থেকে আপনাদের নিকটে আজকের এই প্রশ্নোত্তরের আসরের ব্যবস্থা করা হয়েছে। আমরা এক এক করে আপনাদের প্রশ্নগুলো উল্লেখ করব এবং তার উত্তর উল্লেখ করব ইনশাআল্লাহ। এখন আপনাদের সম্মুখে প্রশ্ন পাঠ করে শোনাচ্ছেন আমাদেরই ভাই শহীদুল্লাহ।
প্রশ্ন নম্বর ১। মসজিদ ও মাদ্রাসা কাজে বিধর্মীদের বা যারা মুসলমানের ঘরে জন্ম অথচ ইসলামী কোনো কিছুর মধ্যে নেই, এমন লোকের দান গ্রহণ করা যাবে কিনা?
মসজিদ এবং মাদ্রাসা বানানো এটা বিরাট সওয়াবের কাজ, এটা বিরাট ফজিলতপূর্ণ কাজ। এ সম্পর্কে ফজিলতের ব্যাপারে হাদিস এবং কোরআনে যথেষ্ট দলিল এসেছে, কিন্তু এই ফজিলতের কাজে অংশগ্রহণ করবে কারা, ফজিলত প্রাপ্ত হবে কারা? যারা মমিন হয়েছে। যারা মমিন নয় তাদের কোনো ফজিলতপূর্ণ কাজ বা সওয়াবের কাজ যতই করুক না কেন সেটা আল্লাহর দরবারে গৃহীত হবে না, তার কোনো পুরস্কার তারা লাভ করবে না কিয়ামতের দিন। এই মর্মে আল্লাহ তবরক তাআলা বলছেন মুশরিকদের জন্য কখনোই উচিত নয় বা শোভা পায় না তাদের জন্য যে তারা মসজিদ বানাবে, অথচ কার্যকলাপের মাধ্যমে তারা প্রমাণ করে যে তারা কাফের, মানে প্রমাণিত হয় যে তারা কাফের। উলাইকা হাবিতাত আমালুহুম, তাদের আমলগুলি নষ্ট হয়ে গেছে। অফিন্নারিহুম খালিদুন, এবং তারা জাহান্নামে চিরদিন বসবাস করবে। তো এই আয়াতে আমরা দুই শ্রেণীর কাফের মুশরিকদেরকে সামিল করতে পারি। এক শ্রেণী যারা খাঁটি কাফের, ইতিপূর্বে মক্কার কাফেরারা মসজিদ বানাত, কাবা শরীফের বিভিন্ন তত্ত্বাবধান তারা করত, ওদেরকে লক্ষ্য করে বলা হয়েছে যে তাদের জন্য মসজিদ বানানো উচিত নয়, কারণ এই মসজিদ বানানো একটা ফজিলতপূর্ণ কাজ। কাফেরদের কোনো ফজিলতপূর্ণ কাজই তো আল্লাহর দরবারে গৃহীত হয় না, তার সওয়াব প্রাপ্ত হবে না, তার দ্বারা জান্নাত প্রাপ্ত হবে না। এমনি ভাবে আট শ্রেণীর যারা মুসলমান দাবিদার, কিন্তু সেই কাফেরদেরই বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে, নাম নিয়ে আছে মুসলমান কিন্তু ইসলামের কোনো কাজ করে না, বরং তার ভিতরে কুফুরি এবং শেরেকি বিভিন্ন ভাবধারা স্পষ্টভাবে দেখা যায়, তবে এটা দলিল প্রমাণের ভিত্তিতে যদি সাব্যস্ত হয় তাদেরও দান গ্রহণ করা চলবে না, তারাও এই মসজিদ বানাতে শরীক হইতে পারবে না। তবে তাদেরকে হেদায়াত করতে হবে, তাদেরকে প্রথমে আমরা এভাবে নাকচ করে দেব তাদের দানগুলোকে, বা এরকম ভাবে তাদের সহযোগিতা নিব না প্রথমেই না, এটা বরং তাদেরকে বুঝাবো সে যে ভ্রান্তির ভিতরে রয়েছে, সে যে শেরেকের ভিতরে ডুবে রয়েছে, সে যে ইসলামের বিরুদ্ধে চলতেছে তাকে বুঝাব। না বুঝালে কিন্তু ওর উপরে আমাদের দলিল সাব্যস্ত করা হলো না, কাজে আমরাও এই ক্ষেত্রে কিন্তু কিছুটা দোষী থেকে যাব। তো যাই হোক, তাদেরকে বুঝানোর পর যদি শিরক পরিত্যাগ না করে, যদি তারা এই ইসলাম গ্রহীত কাজ পরিত্যাগ না করে, তাহলে তাদেরও আমরা এই আয়াতেরই ভিত্তিতে যদি মুশরিক প্রমাণিত হয় তাহলে দান গ্রহণ করব না, বা তাদের জন্য মসজিদ বানানোতে কোনো লাভ নাই। কিয়ামতের দিন যারাই শিরকে, বড় শিরকে জড়িত হবে তাদের আমল ধ্বংস, এবং এরা কিয়ামতের দিন জাহান্নামে চিরস্থায়ী হবে। এখান থেকে উত্তর স্পষ্ট হয়েছে। এরপরের প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, এক ব্যক্তি 10,000 টাকা বিনিময়ে 1 বিঘা জমি অন্য ব্যক্তির নিকট বন্ধক রাখল, যিনি বন্ধক রাখলেন তিনি ওই জমি চাষবাস করে ফসল ভোগ করতে লাগলেন, বন্ধকদাতার সামর্থ্য হলে 10,000 টাকা বিনিময়ে জমি ফেরত নিলেন, এটা জায়েজ হবে কিনা?
বন্ধক এটা আসলে করজেরই একটা রূপ। বন্ধক যে আমরা বলি আরবিতে একে বলা হয় রাহান, এটা হলো করজেরই একটা সুরাত, একটা পদ্ধতি, সেটা হলো নিশ্চয়তা সহ, মানে কর্জ নিল টাকা সেটা জমা দিবে, ফেরত দিবে, তার উপরে গ্যারান্টির জন্য, নিশ্চয়তার জন্য কিছু জমা রাখা, এটা হলো করজেরই সুরত। এখানেও নেকি হবে, আর কর্জ নেকিরই একটা আমল, নেকির একটা আমল, বরং হাদিসের ভিতরে এসেও গেছে কর্জ কেউ যদি দান করে তাহলে সেটা সাদকার চেয়েও উত্তম, ইবনে মাজাহতে এই হাদিস এসেছে। তার কারণ আপনাদের কাছে স্পষ্ট যে দান করা হয়, সাদকা করা হয় না জেনি, তার কতটুকু প্রয়োজন বা প্রয়োজন নাই এমনি না জেনেই দান করা হয়, কিন্তু কর্জ যে আপনার কাছে নিতে আসে এটা এই জন্য নিতে আসে যে ও খুব ঠেকাই পড়েছে, খুব বিপদে পড়েছে, ওর কিছু আটকা পড়েছে, সে বাধাগ্রস্ত, এটা না হলে সে আর ওরা থেকে ছাড়া পাচ্ছে না। এই ক্ষেত্রে সে বিপদ সংকুল অবস্থায় বসবাস করতেছে, আপনি এই কর্জটা দিলে তার বিপদ কেটে গেল, তার সমস্যা কেটে গেল, এই জন্য সব বেশি বলা হয়েছে। আমাদেরকে এই রাহানের ক্ষেত্রে এই কথাটাই স্মরণ রাখতে হবে, কর্জে দুনিয়াবি তেমন উপকারের দিক লক্ষ্য করা যায় না, কিন্তু অখরাবি উপকার আছে, পরকালীন উপকার আছে, সব এইটা আমাদের ব্রেনে সবসময় রাখতে হবে। এরপরে রাহানের বিষয়টা হলো এরকম যে যে অভাবী, যার প্রয়োজন রয়েছে সেই ব্যক্তি খুঁজে বেড়াবে, সেই ব্যক্তি খুঁজে বেড়াবে, এরকম নয় যে আমি কর্জ দেওয়ার জন্য রেডি আছি, কে আস কে আছো আসো, জিনিস জমা দাও, জমি জমা দাও আর নিয়ে যাও, এটা তো রূপই পরিবর্তন হয়ে গেল, এটার তাহলে সিস্টেমই পরিবর্তন হয়ে গেল। ওই অভাবী ব্যক্তি খুঁজে বেড়ার স্থলে যে হলো ধনী সেই খুঁজে বেড়াচ্ছে, আমার কাছে এরকম টাকা আছে কে জমি রাখবে এসব, এটা কিন্তু ওই সিস্টেম আসল সিস্টেম থেকেও কিন্তু পরিবর্তন হয়ে যাবে যদি এরকম হয়ে যায়। এরপর আগেই বলেছি যে কর্জতে দুনিয়াবি লস, কারণ আপনি আখেরাতের লাভ চাইলে দুনিয়াতে কিছু লসও হতে পারে, এই ধারণাটা আপনার রাখতে হবে, এই চিন্তাভাবনা রাখতে হবে। এরপরে এখন আপনি কর্জ দান করলেন একজনকে, একটা জিনিস আপনার কাছে বন্ধক রেখে দিল, যখন সে কর্জ ফেরত দিবে এই বন্ধকটা আবার তাকে ফেরত দিয়ে দেবেন। এখন এখানে কথা হলো যে এই যে বন্ধককৃত জিনিস, এখান থেকে উপকৃত হতে পারা যাবে কিনা, যার কাছে বন্ধক রাখা হলো এ সম্পর্কে যেটা বলবো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে, আইয়ু কর্দিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান। এই হাদিসটা মারাসিল আবু দাউদ, আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি একটা নির্দিষ্ট হাদিসের কিতাব আছে মুরসাল হাদিস, তার ভিতরে এই হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আইয়ু কর্দিন অথবা কুল্লু কর্দিন জাররা মানফাআতান ফাহুয়া রিবান, যেই কর্জটা কোন উপকার টেনে আনে সেই কর্জটা কর্জ হয়ে থাকে না, ওটা রিবা সুদে পরিণত হয়ে যায়। যে কর্জে কোন উপকার টেনে আনে অর্থাৎ দুনিয়াবী উপকার টেনে আনে লাভ, সেটা আর কর্জ থাকে না, ওটা সুদে পরিণত হয়ে যায়। কারণ কর্জের কথা কি বললাম যে কর্জ দাতার লস হয়, দুনিয়াবী লস, ওখরাবী লাভ হয়। এই ক্ষেত্রে যদি কেউ এই কর্জের মাধ্যমে, এই রেহেনের মাধ্যমে লাভ নিয়ে থাকে, অর্থাৎ ওই জিনিসটা, যে জিনিসটা তার কাছে রাখা হলো ওটা যদি ব্যবহার করে সে বিভিন্নভাবে উপকৃত হয়, তাহলে এটা যেন কর্জ থেকে উপকৃত হওয়া হচ্ছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন। এরপরে হলো এই রেহেন রাখা, বন্ধক রাখা যে জিনিসটা, এটা দুই শ্রেণীর হতে পারে। এক শ্রেণীর জিনিস যদি ওটা নষ্ট হয়ে যাওয়ার মতো থাকে, নষ্ট হয়ে যাওয়ার মতো, যেমন পশু রাখা হলো, পশু রাখা হলো, যদি পশু রাখা হয় তাহলে যেহেতু আপনার ওকে লালন পালন করতে হবে, খাদ্য দান করতে হবে, না হলে মারা যাবে, এই জন্য আপনি যেহেতু তাকে খাদ্য দান করবেন, না হলে নষ্ট হয়ে যাবে, মারা যাবে, যতটুকু আপনি তার পিছনে ব্যয় করবেন অতটুকু আপনি উপকৃত হতে পারবেন। আল্লাহ রাসূল বলেছেন আল মানফাআতু বিকদরি আলফিহা, আল মানফাআতু বিকদরি আলফিহা, মানে উপকার গ্রহণ করা যাবে এই পশুটা থেকে ওই পরিমাণ যেই পরিমাণ আপনি তার পিছনে ব্যয় করলেন, খরচ করলেন। এর চেয়ে যদি বেশি আপনি তার থেকে উপকৃত হন, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে এটা, এটাও সুদের ভিতরে চলে যাবে, এটাও সুদের ভিতরে চলে যাবে। এরপরে হলো দ্বিতীয় কথা, যদি এমন জিনিস হয় যেটা নষ্ট হবার নয়, যেমন ধরেন তলোয়ার, যেমন ধরেন একটা ওই লোহার কিছু জিনিস, বা জমিনই ধরেন, এটা নষ্ট হওয়ার নয়, এটা যে ধ্বংস হয়ে যাবে এরকম না, যদি এরকম না হয় তাহলে ওখান থেকে কোনো উপকৃত হতে পারবে না, কারণ ওরা যদি আপনি কিছুই না করেন তাহলে ধ্বংস হবে না, তাহলে এখান থেকে উপকৃত হওয়া যাবে না, এটাতে তাহলে উপকৃত হওয়ার কোনো আর সুযোগ নাই। তবে আমাদের দেশে যে জমিনের বন্ধকের সিস্টেমটা চলতেছে, এটা আমাদের কর্জের আর স্রোত হয়ে নাই, বরং টাকাওয়ালাই কর্জ দেওয়ার জন্য খুঁজে বেড়ায়, এইটা একটা দিক, মানে পূর্বের অবস্থা থেকে সম্পূর্ণ পরিবর্তন। এরপরে আমরা এখান থেকে উপকৃত হওয়ারই উদ্দেশ্য, এইখানে কর্জ দেওয়ার উদ্দেশ্য চাইতে নিজের স্বার্থ উদ্ধার করা, নিজে এটা থেকে উপকৃত হওয়া, লাভবান হওয়া, এই দিকই বেশি দেখা হয়। এরপর যদিও ধরে নেওয়া যায় যে ওই জমিটা কিছু হলেও নষ্ট হয়ে যায়, ওর পরিবর্তে যে খরচ করে আবাদ করা হয় এটা তো অতটুক থাকতেছে না, আল্লাহ রাসূল বলতেছেন যতটুক খরচ করবে অত পরিমাণেরই সে উপকৃত হবে, এর চেয়ে যদি বেশি হয়ে যায় তাহলে ওটা সুদে পরিণত হয়ে যাবে। তা আমরা এই যে উপকৃত হয় জমি থেকে, সেটা তো বিরাট ধরনের উপকার ভাই, সেটা বিরাট হাজার হাজার টাকা, এটা বরং এটা একটা আলাদা ব্যবসার মতো হয়ে গেছে। কাজে এই ক্ষেত্রে আমরা মুসলমান, আমাদের আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধি নিষেধ মানাটাই হলো আমাদের দিন, এই জন্য আমরা যদি পূর্বের অভ্যাসও রেখে থাকি এই জমিনের ব্যাপারে, তাহলে এটা আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। পরিষ্কারভাবে এটা জানা যাচ্ছে এই হাদিস এবং হাদিসের বিভিন্ন মর্ম থেকে যে এটা নিষেধ, যেটা প্রকাশ পেয়ে গেল, এটা আপনারা আরো বারবার শুনবেন, ক্যাসেট থেকে ধরা পড়ে যাবে। তাহলে আমরা যে সিস্টেমে জমি বন্ধক নিয়ে সেখান থেকে উপকৃত হয়ে থাকি, এটা জায়েজ হতে পারে না। যদি জায়েজ করতে চান বা জায়েজ হিসেবে যদি ব্যবহার করতে চান, তাহলে একটা সিস্টেম আছে এই যে ওই ব্যক্তি জমিওয়ালা জমির মালিকের কাছে আপনি বললেন আপনার জমিটা আমি আবাদ করব ওই বর্গার সিস্টেমে, এত পার্সেন্ট আপনার সাথে আমি চুক্তি হতে চাই, এত পার্সেন্ট আপনাকে দিব, এত পার্সেন্ট আমি নেব। এই একই একটাই মাত্র দিক জমি বন্ধকের, যেটা হলো জায়েজের দিক। এই বর্গার স্রোতে, বর্গার স্রোত যদি না হয় তাহলে কিন্তু জায়েজ হবে না, যে সম্পর্কে আপনারা অনেক হাদিস থেকেই দলিল শুনলেন। এরপরের প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, যাকাত কোন ব্যক্তির উপর ফরজ, যাকাত আদায়কারীর জন্য হুকুম কি?
যাকাত না আদায়কারীর জন্য, যাকাত হলো প্রত্যেক ওই ব্যক্তির উপরে ফরজ যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। নিসাব বলা হয় এমন একটা নির্দিষ্ট পরিমাণ, যেই পরিমাণের মাল হয়ে গেলে যাকাত ফরজ হয়ে যায়। নিসাব শব্দের সোজাসুজি অর্থ তাহলে নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট পরিমাণে পৌঁছে গেলে তখন সেটার যাকাত লাগবে। তো এটার বিভিন্ন মাল হিসেবে পরিমাণও পার্থক্য আছে। যেমন শস্য ফসল যদি হয় তাহলে তার পরিমাণ হল 612 কেজি, হাদিসের হিসাব হল 5 আওসুক, লাইসা ফিমা দুনা 5 আওসুকিন সাদাকাতান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5 ওয়াসাকের কমে সাদাকা বা যাকাত লাগবে না। এই 5 ওয়াসাকটাকে বর্তমান হিসেবে, বর্তমান পরিমাপ হিসেবে জানা গেছে সেটা হচ্ছে 612 কেজি। মানে মন হিসেবে যদি এই কিলোগ্রামের মন ধরেন 40-এ, তাহলে মোটামুটি 15-30 কেজি মতো হয়। এই 15-30 কেজি যদি কারো ফসল হয়ে যায় তাহলে তাকে যাকাত লাগবে, তাহলে তাকে যাকাত লাগবে। এরপরে যদি কর্জ থাকে, তার পূর্বে থেকে কর্জ আছে, এই কর্জটা পরিশোধ করে দিয়ে যদি আর না থাকে সেদিনই, কিন্তু যেদিন আপনি মারাই করবেন সেদিনই কর্জটা দিয়ে যদি না থাকে তাহলে আপনার জন্য এর যাকাত লাগবে না। কিন্তু ভবিষ্যতের হিসাব করা চলবে না, ভবিষ্যতে আমার 1 বছরে এত লাগবে এরকম তো পরিমাণ মাল হচ্ছে না। এই ভবিষ্যতের হিসাব এই জমিনের ক্ষেত্রে নাই, জমিনের ক্ষেত্রে বরং এসেছে ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়াতু হাক্কাহু ইয়াউমা হাসাদি। আল্লাহর রাসূল আল্লাহ তো বড় কথা বলছেন যে তোমরা শস্য ফসল যখন পরিপক্ক হয়ে যাবে তখন তোমরা ওগুলো কর্তন করে খাও এবং তার হক সেদিনই আদায় করে দাও যেদিন ওগুলো কর্তন করবে বা মারাই করবে। কাজেই আমরা সেদিনই যদি দিতে হয় তাহলে পরবর্তীর আর চিন্তা করার সুযোগ নাই এখানে। কিন্তু ধরেন আপনার টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, তারপরে গরু বাছুর, যেগুলো আর কি বাড়তি হওয়ার সম্ভাবনা, যেগুলো বাড়ার সম্ভাবনা, যে সমস্ত মাল ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে সেগুলো মালের ব্যাপারে 1 বছর শর্ত করা হয়েছে। মানে আপনি যে মালটা রাখলেন, এই মালটা রাখার পর যদি ওটা নিসাব পরিমাণ হয়ে থাকে তাহলে পরের বছরের ওই তারিখে আপনি সেই মালের যাকাত আদায় করে দেবেন, মানে সেই তারিখে আপনার উপরে যাকাত ফরজ হয়ে যাবে। এগুলো হলো টাকা পয়সা, স্বর্ণ চাঁদি ইত্যাদি, এর ভিতরে ব্যবসার আপনার বেতনের সব টাকা আসবে। এগুলোর হিসাব হলো এই, ওই স্বর্ণ চাঁদি যেহেতু পূর্বের যুগে টাকা পয়সার মাধ্যমে যে বিনিময় আমরা করে থাকি সেই বিনিময়টা এই স্বর্ণ চাঁদির মাধ্যমে হতো, মানে হাটের বাজারে যে ডাইরেক্ট স্বর্ণ দান করা হতো, চাঁদি দেওয়া হতো, পণ্য কিনে, শস্য কিনে বা কোনো জিনিসপত্র কিনে ডাইরেক্ট স্বর্ণের বা চাঁদির টাকা দেওয়া হতো। তো সেটা এখন আমাদের ওই অবস্থায় নাই, এখন আমরা তার পরিবর্তে কাগজের টাকা বা অ্যালুমিনিয়ামের টাকা তৈরি করে ফেলেছি, আর এগুলোর মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন খরচপাতি এবং বিনিময় করে থাকি। কাজেই ওই স্বর্ণচাঁদির কাজ যেহেতু এগুলোর মাধ্যমে আমরা করছি এবং স্বর্ণচাঁদিটাকে আমাদের কুক্ষিগত করার সম্পদের মতো, জমা রাখার স্টক মালের মতো আমরা ব্যবহার করতেছি, কাজেই ওই স্বর্ণচাঁদি অনুযায়ী আমাদের নেশাব নির্ধারণ করতে হবে। আর সেটা হলো, যদি স্বর্ণ হয় তাহলে 85 গ্রাম এবং যদি রৌপ্য হয় বা চাঁদি হয় তাহলে 595 গ্রাম। আর হাদিসের হিসাবে আসছে যে খামসা ওয়াক হচ্ছে 200 দিরহাম, 200 দিরহাম মেয়েতেই দিরহাম, যেটা বর্তমান হিসেবে হল 595 গ্রাম। আর স্বর্ণের ব্যাপারে যে নিসাব এসেছে হাদিসে 20 মিসকাল অথবা 20, আর একটা শব্দ দিনার, 20 দিনার বা 20 মিসকাল যদি হয়ে যায় তাহলে জাকাত লাগবে, নিসফ দিনার অর্থাৎ অর্ধেক দিনার, বর্তমান হিসেবে 85 গ্রাম। 85 গ্রাম যদি হয়ে যায় কারো, আর উপরে 1 বছর পার হয়ে যায় তাহলে তার উপরে জাকাত ফরজ লাগবে এবং সেখান থেকে শতকরা 2.5 টাকা হিসেবে জাকাত বের করে দেবে। এই হল বিভিন্ন মালের নিসাব এবং যাদের উপরে জাকাত ফরজ। জাকাত যদি কেউ আদায় না করে ফরজ হওয়ার পর, এ সম্পর্কে বিরাট কিন্তু শাস্তির কথা এসেছে। যেমন কোরআন শরীফে আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিযাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লি আনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলছেন, যারা স্বর্ণ এবং চাঁদি অর্থাৎ তাদের মালকে কুক্ষিগত করে রাখে, ওটাকে আল্লাহর পথে খরচ করে না অর্থাৎ যাকাত আদায় করে না, এই মালগুলি দিয়ে কিয়ামতের দিন তাদের কপাল, তাদের পাঁজর দেশ, তাদের বিভিন্ন জায়গায় ছেক দেওয়া হবে গরম করে। এ সম্পর্কে হাদিসে আরো ব্যাখ্যা এসেছে যে হিসাব নিকাশের পূর্বেই যারা যাকাত আদায় করেনি তাদের শাস্তি শুরু হয়ে যাবে। যেমন তাদের মালটাকে, বুখারী মুসলিমের হাদিসে এসেছে, তাদের মালটাকে সর্পাকারে তার কবরের ভিতরে নিয়োগ করা হয়, কবরের ভিতরে নিয়োগ করা হয় কিংবা কিয়ামতের দিন তার সাথে নিয়োগ করা হবে, যে ফায়াখুযু বিলাহজমাতাইহি ওয়া ইয়াকুলু আনা কানজুকা ওয়া আনা মালুক। ওই সাপটা তখন তার এই দুই চিবুকাস্তি ধরে, এবং এত বিষাক্ত সাপ হবে, আল্লাহ রাসূলুল্লাহ তার বর্ণনা দিয়েছেন যে বিষাক্ত কারণে তার মাথায় চুল ছিল, ওই চুলগুলো পড়ে গেছে এত বিষাক্ত। তারপরে তার চোখের উপরে দুইটা নোকতা থাকবে, দুইটা চিহ্ন থাকবে। এই সাপটাকে তার এই চিবুকাস্তি ধরে বলবে, আনা কানজুকা ওয়া আনা মালুক, আমি তোমার সেই দুনিয়াতে যে যাকাত আদায় করেনি, শুধু মাল কুক্ষিগত করেছিলে, ওই মাল আমি এই সর্পাকারে এসেছি, আল্লাহ তাআলা আমাকে সাপ তৈরি করেছেন, তোমার জন্য নিয়োগ করে দিয়েছেন। এটা বিরাট ধমকি এসেছে, বিরাট শাস্তির কথা এসেছে। কাজে আমরা যাকাত সম্পর্কে কোনো সময় যেন অমনোযোগ না থাকি, অসতর্ক না থাকি। যাকাত একটা নামাজের মতোই, নামাজের সঙ্গে সঙ্গে এই জন্য তাকে বিভিন্ন স্থানে উল্লেখ করা হয়েছে, 30টি জায়গায় কোরআন শরীফের ভিতরে আকিমুসসালাত ওয়া আতুজ্জাকা, এইভাবে নামাজের সহিত যাকাতকে এক নিঃশ্বাসে বর্ণনা করা হয়েছে, যার দ্বারা এটাই বোঝানো হয়েছে যাকাত এবং নামাজ প্রায় সমমানের গুরুত্বপূর্ণ ইবাদত। এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যারা যাকাত পরিত্যাগ করেছিল বা যাকাত অস্বীকার করেছিল তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন, বরং এই জন্য যুদ্ধ ঘোষণা করেছেন, তাদেরকে মুরতাদ ধরা হয়েছিল যাকাত অনাদায়ের কারণে। এই জন্য এবং তিনি বলেছিলেন যে অবশ্যই আমি যুদ্ধ করব তাদের সঙ্গে যারা যাকাত এবং নামাজের ভিতরে পার্থক্য করতে চাই। কোন পার্থক্য নাই, আল্লাহ তো বড় কথা এক নিঃশ্বাসে বলে দিয়েছেন, একসঙ্গে উল্লেখ করেছেন, একই সমান গুরুত্বপূর্ণ। কাজেই নামাজ পড়বে যাকাত দিবে না, এটার পার্থক্য করার কে অধিকার দিল তাদেরকে? যদি কেউ পার্থক্য করে তার সঙ্গে আমার যুদ্ধ হবে। এবং বাস্তবও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ পরিচালনা করেছেন, বহু এরকম যাকাত পরিত্যাগকারীদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে বন্দী করা হয়েছিল, এবং সেটা মুরতাদ জেনেই, মুরতাদ তাদেরকে ধরে নেওয়ার পরই। কাজে যাকাত এত সহজ ব্যাপার নয়, আমরা যাকাত না দিয়ে মুসলমান থেকে যাব এটা চিন্তা করা কিন্তু খুব সমস্যার কথা। কোরআন শরীফের ভিতরে এসেছে, ওই মুশরিকদের জন্য ধ্বংস রয়েছে, হালাক রয়েছে, যেই মুশরিকেরা যাকাত আদায় করে না। তাহলে যাকাত যারা আদায় করে না তাদেরকে মুশরিক বলা হয়েছে, অর্থাৎ যাকাত যারা অস্বীকার করে তাদেরকে মুশরিক বলা হয়েছে। তাও যাই হোক, এখান থেকে আপনারা যাকাতের গুরুত্ব এবং যাকাতের নিয়ম শিখলেন। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় ফরজ সমস্ত এবাদত সুষ্ঠু মতো পালন করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। বলেন
পরবর্তী প্রশ্ন, হজ কোন ব্যক্তির উপর ফরজ? সামর্থ্যবান ব্যক্তি হজ আদায় না করলে তার জন্য হুকুম কি?
হজ এরকম ইসলামের একটি ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত সম্পর্কে তার বিভিন্ন গুরুত্ব, তার বিভিন্ন ফজিলত এবং উহা পরিত্যাগ করলে তার কি শাস্তি রয়েছে, তার কি ধমকি রয়েছে, এ সম্পর্কে বহু দলিল এসেছে। কোরআন শরীফে যেমন আল্লাহ তবরক তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তবরক তাআলার সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে হজ পালন করা প্রতিটি ক্ষমতাবান মানুষের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। ওমান কাফারা ফাইন্নাল্লাহ গানিয়্যুন আনিল আলামিন। যে ব্যক্তি কুফরি করবে, আল্লাহ তবরক তাআলা সমগ্র জগৎ থেকে বেনিয়াস, মুখাপেক্ষীহীন। এখানে কিন্তু একটা বিরাট ভঙ্গি ব্যবহার করা হয়েছে। আল্লাহ তবরক তাআলা হজ ফরজ হওয়ার সাথে সাথে, হজ ফরজ হওয়ার দলিল উল্লেখ করার পর বলতেছেন অমান কাফারা, মানে যে ব্যক্তি হজ পালন করল না, এই শব্দটাকে অমান কাফারা দিয়ে উল্লেখ করেছেন। যে ব্যক্তি কুফরি করল, আল্লাহ তবরক তাআলা তাহলে সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন। মানে কেউ যদি এই ফরজ পূর্ণ করে, ফরজ আদায় করে, তাহলে তো নিজেরই উপকার সাধন সাধিত করল, আর যদি না করে তাহলে আল্লাহ তবরক তাআলার যেহেতু এতে কোনো উপকার নেই, আল্লাহ তবরক তাআলার এতে কোনো ফায়দা নেই, তারই উপকারার্থে এই ফরজ ছিল। কিন্তু যদি অস্বীকার করে দেয়, এটা পালন না করে, আল্লাহ তবরক তাআলার কোনো ক্ষতি হবে না, আল্লাহ তবরক তাআলা সমস্ত জগৎ থেকে মুখাপেক্ষীহীন। এই আয়াত দিয়ে অনেকেই বলছেন যাদের উপরে যাকাত না, হজ ফরজ হয়ে গেছে অথচ এই হজ পালন করে না, তাদের মানে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা, কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা এই আয়াতের ভিত্তিতে বলা হয়েছে। এরপরে হাদিসের ভিতরে রয়েছে, হাদিস দুই ধরনেরই এসেছে, দুর্বল এসেছে এবং হাসান পর্যায়ে এসেছে। এক হাদিসের ভিতরে এসেছে, মান কানা লাহু সাআতুন আন ইয়াহুজ্জা ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যে ব্যক্তির হজ করার সামর্থ্য হলো অথচ সে হজ করল না, তার জন্য উভয়টাই সমান, সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়েই মারা যাক, সাংঘাতিক পর্যায়ের কথা। এমনকি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তার যুগে, তার খেলাফতের সময় উনি কিছু লোক নিয়োগ করে দিয়েছিলেন, বিভিন্ন বিভিন্ন এলাকায় পাঠিয়ে দিয়েছিলেন। কি তাদের দায়িত্ব ছিল? তোমরা খুঁজে বেড়াবে কাদের উপরে হজ ফরজ হয়েছে অথচ তারা হজ পালন করে না, এই লোকগুলো চিহ্নিত করো, এই লোকগুলিকে চিহ্নিত করো, এবং চিহ্নিত করার পর তাদের উপরে জিজিয়া বা ট্যাক্স নির্ধারণ করে দাও। কাফেরদের উপরে যেমন ট্যাক্স নির্ধারণ করা হয় মুসলমান রাষ্ট্রে থাকলে, ওই লোকগুলির উপরে জিজিয়া বা কর নির্ধারণ করে দাও। দিয়ে উনি শেষের দিকে কি বলছেন, মা হুম বি মুসলিমিন, মা হুম বি মুসলিমিন। তিনবার উনি বলেছেন যে ওরা তো মুসলমান নয়, ওরা মুসলমান নয়, ওরা মুসলমান নয়। খুঁজে পাওয়া এবং এটা হাদিস সাঈদ বিন মানসুর নামে একজন মুহাদ্দিস তিনি বর্ণনা করেছেন। এটা এই আয়াত যে আয়াতটা পাঠ করেছি সূরা আল ইমরান, তার তাফসিরে উনি এনেছেন ইবনে কাসীরের ভিতরে। তাহলে হজ না পালন করাও কিন্তু সাংঘাতিক পর্যায়ের পাপ, এটা কিন্তু যেমন তেমন সহজ কোনো ইবাদত নয় যে আমি করলাম বা করলাম না, এর পিছনে এরকম শক্ত সাবধানতা অবলম্বন করার কথা এসেছে, সাবধান বাণী উচ্চারণ করেছেন আল্লাহ তবারক তাআলা। এখন এই ক্ষমতা বলতে আমরা কি বুঝি? ক্ষমতা বলতে আপনার যাওয়ার এবং আসার পাথেও এবং এই হজের ভিতরে থাকতে যে খরচ সেটা আপনি মালিক হতে হবে, এরপরে আপনার ফেরত আসা পর্যন্ত যাতে আপনার পরিবার পরিজনের বিভিন্ন প্রয়োজনের যে খরচ লাগে সেটা যাতে পর্যাপ্ত থাকে, এর ভিতরে সামর্থ্যের ভিতরে এটাও আসবে আপনার বাহন, যদি কোনো এলাকা থেকে বাহন পাওয়া যায় না, প্লেন আসে না, বা কোনো এলাকা থেকে আসার সম্ভব না, এগুলো কিন্তু আসবে। মহিলাদের ক্ষেত্রে তার মাহরম থাকতে হবে, বা স্বামী বা বিবাহ হারাম এরকম কোন পুরুষ সঙ্গে থাকতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে লা ইয়াহিল্লু লিমরাতিন তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা লাইসা মাআহা মাহরাম আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই মহিলা আল্লাহ এবং আল্লাহর রসুলের উপরে বা কেয়ামতের উপরে বিশ্বাস স্থাপন করেছে তার জন্য এটা হালাল নয় যে সে একদিনের বা এক রাত্রের রাস্তা অতিক্রম করবে, সফর করবে মাহরাম ছাড়া, এটা উচিত নয়। তারপরে আল্লাহ রসুল সাল্লাম এই যেদিন বাণী উচ্চারণ করলেন তখন এক সাহাবী বললেন ইয়া রাসূল আল্লাহ خرجت زوجتي حاجة وانا اكتتبت في غزوتي كذا وكذا الله الرسول কে বলল এক ব্যক্তি ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রী তো হজে বেরিয়ে চলে গেছে আর আমার তো উমুক উমুক যুদ্ধে নাম তালিকা করা হয়েছে, কি হবে? আপনি যে এই সাবধান বাণী উচ্চারণ করলেন, এত কঠোর বাণী, মহিলা হজ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইরজা হুজ্জা মা ইমরাতিক, আল্লাহ রাসূল বললেন তুমি ফেরত যাও, তোমার যুদ্ধের দরকার নেই, তোমার স্ত্রীর সঙ্গে যে হজ পালন করো। এটা মুসলিম শরীফের হাদিস, সহি হাদিস। কাজেই কোন মহিলার সামর্থ্যের ভিতরে এটাও আসবে, টাকা পয়সার সামর্থ্যের সাথে সাথে তার সঙ্গে কোনো মাহরাম বিবাহ অবৈধ এরকম কোনো পুরুষ কিংবা স্বামী থাকতে হবে। এগুলো হলো মানে হজের সামর্থ্যের ভিতরে আসবে। তারপরে প্রশ্ন,
পরবর্তী প্রশ্ন, জিলহজ মাসের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত নখ চুল কাটা যাবে না যাদের নামে কুরবানি হবে, এটা কি দলিল সম্মত?
হ্যাঁ, এটা সহি হাদিস পাওয়া গেছে যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা রাখে সে ব্যক্তি যেন জিলহজ মাসের চাঁদ উঠে যাওয়ার পর আর তার চুল, নখ, তারপরে বিভিন্ন ধরনের যেগুলো কাটার জিনিস আছে সেগুলো যেন আর না কাটে, একবারই কুরবানি শেষ করে সমাপ্ত করে যেন কাটে। এটা সহি হাদিস, মুসলিম শরীফের হাদিস, ঠিক আছে।
পরবর্তী প্রশ্ন কুরবানি সম্বন্ধে, গরু বা উট সাত নাম, ছাগল বা দুম্বা এক নাম দেওয়া যাবে, দলিল সম্মত জানতে চাই।
গরু এবং উটের ব্যাপারে যে কুরবানির কথা এসেছে, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের সময় সাহাবীদেরকে অনুমতি দিয়েছিলেন যে তারা এক উটে বা একটা গরুতে সাতজন শরিক হতে পারে, সাতজন শরিক হতে পারে, এবং ওটা সাতজনের পক্ষ থেকে কুরবানি বলে আল্লাহর নিকটে গৃহীত বা গণ্য হবে। এই হলো নিয়ম, কিন্তু বাড়ির ক্ষেত্রে সেটা হলো অন্যরকম। বাড়ির ক্ষেত্রে এটা হলো সফরের ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে আপনি যে কোনো একটা পশু, যে কোনো একটা পশু, মুরগি বাদে গরু, খাসি, তারপরে দুম্বা, যাই হোক, এমনকি বকরি, যাই আপনি পারবেন যে কুরবানির শর্ত রয়েছে, দাঁত হতে হবে বা এক বছর পূরণ হতে হবে ছাগলের ক্ষেত্রে, এটা যদি আপনি কুরবানি দেন তাহলে ওই সাত আর পাঁচ আর ওই এগুলোর আর হিসাব নিকাশ থাকবে না। বাড়ির ক্ষেত্রে, বাড়ির ক্ষেত্রে আপনি মুকিম অবস্থায় এগুলো আর হিসাব নিকাশ খবর ওগুলো আর দেখতেই যাবেন না, পাঁচ সাত এগুলো আর নেই। আপনার বাড়িতে একটা পশু কুরবানি দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, যতজনই থাক ওই সংখ্যা আর নেই। কিন্তু যদি ওই সাত পরিবার থেকে এক গরুতে আপনি শরীক হন তো ওই সাত ব্যক্তির পক্ষ থেকে আদায় হবে, সাত পরিবারের পক্ষ থেকে নয়। কিন্তু যদি একটা পশু, গোটা একটা পশু যদি কুরবানি করেন, সেটা ছাগলই হোক বা গরু হোক, তাহলে আপনার যদি পরিবারে পঞ্চাশ জন থাকে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। এবং এর জন্য এটা হাদিসের সহি বুখারি এবং মুসলিমের হাদিস থেকে আপনারা জেনে নেবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় একটা কুরবানি দিতেন, কোন সময় দুইটা দিতেন, একটাই অধিকাংশ সময় দিতেন। এই একটারই ব্যাপারে যে কথা বলতেন কুরবানির প্রথমে, হাজা আল্লাহুম্মা হাজা মিনকা ওয়া লাকা, এই কথা বলতেন, তারপরে যে হাজা আন্নি ওয়া আন আহলি বাইতি ওয়া মান লাম ইউযাহি আন উম্মতি, এরকম কথা বলতেন, হে আল্লাহ এই কুরবানিটা আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে, এবং আমার উম্মতের ভিতরে যারা কুরবানি দিতে পারেনি তাদের সকলের পক্ষ থেকে দিতেছি। তাহলে কতজনের পক্ষ থেকে হলো? একটাই কুরবানি। তো বাড়ির ক্ষেত্রে হলো অন্য ব্যাপার, আমরা না জানার কারণে ওই শুধু টাকা ব্যয় করি আর এই সাত পরিবার থেকে সাতজন শরিক হই, ওই টাকাটা দিয়েই আপনি একটা খাসি কিনে নেন বা আর একাদশো টাকা বা দুইশো টাকা যোগ করে দিয়ে এত বড়টা আপনার ফজিলত অর্জন হয়ে গেল, এত বড়টা একটা ফজিলত অর্জন হয়ে গেল, আপনি পরিবারের সকলের পক্ষ থেকে আদায় করেন, সবাই নেকিতে শরিক হয়ে গেল। কিন্তু যদি ওই বাড়িতে একটা গরুতে সাতজন শরিক হন, ওই সাতজনের পক্ষ থেকে হবে, আর এটা সফরই বেশি এই নিয়ম পালন করা সহজ, সফরে প্রত্যেক পরিবারে একজন একজন করে থাকে, যেমন হজে আল্লাহ রাসূল অনুমোদন দিয়েছিলেন। এরপরে কথা হলো যদি কেউ সাত পরিবার থেকে শরিক হয় তাহলে ওই যে সাতটা নাম উল্লেখ করা, এই নাম উল্লেখ করা হাদিস বা দলিল কোনো কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় না, এই জন্য নাম উল্লেখ করার কোনো প্রয়োজন নেই। আপনারা যারা শরিক হয়েছেন তারা তাদেরকে আল্লাহ ভালোই চিনেন, যারা টাকায় শরিক হয়েছেন তাদেরকে আল্লাহ ভালোই চিনেন, কাজে নাম এত দীর্ঘক্ষণ ধরে আলোচনা করবেন, নামগুলো পড়তে হবে, নাম পড়া যদি না হয় তাহলে কুরবানি হলো না, ত্রুটি হবে বা কারো নাম ছাড়া পড়ে যাবে আল্লাহর কাছে, এরকম না, বরং এগুলো বেদাতের ভিতরে পড়ে যেতে পারে। যদি আপনার পরিবারের পক্ষ থেকে আদায় করেন, খুব জোর এই কথাটুকু আদায় করতে পারেন বা এই কথাটুকু বলতে পারেন যে এগুলো আমাদের সাতজনের পক্ষ থেকে আল্লাহ কবুল করুন, এইটুক। কিন্তু এক এক করে সবগুলো নাম উল্লেখ করার কোন হাদিস পাওয়া যায় না। তবে সাধারণভাবে এটা পাওয়া যায় যেটা যেভাবে আমরা আল্লাহ রসুল থেকে পাবো ওইভাবে আমরা আমল করার চেষ্টা করব। এর উপরে বাড়াবাড়ি করতে গেলেই বেদাত হওয়ার সম্ভাবনা আছে।
পরবর্তী প্রশ্ন, কোরবানির মাংস তিন ভাগ করতে হবে, দলিল কি?
কুরবানির মাংস তিন ভাগ করার তেমন স্পষ্ট এবং মজবুত দলিল নাই। তবে কুরবানি সম্পর্কে যে গোস্ত সম্পর্কে কি করতে হবে এর যে শব্দ এসেছে কুলু ওয়া তাসাদ্দাকু ওয়া আতিমুল বাইসা ওয়াল ফাকির ইত্যাদি কোরআন শরীফের ভিতরে ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসা আল ফাকির, তোমরা ওই কুরবানি যখন করে ফেলবে তখন সেখান থেকে নিজেরাও খাও এবং দুস্থ গরিবদেরকেও তোমরা এখান থেকে খাওয়ার দান করে দাও, খাওয়ার জন্য দান করে দাও। এই যে কোরআনের আয়াত এখানে পাওয়া গেল, তারপরে হাদিসের ভিতরে এসেছে কুলু ওয়াদাখিরু ওয়াতিমু, তোমরা খাও জমা রাখো এবং খাওয়াও মানুষকে। এই শব্দগুলো এসেছে, এই শব্দগুলো থেকে আমরা ধরে নিয়েছি বন্টন। তো বন্টন করা ভালো, যখন এরকম তিনটে শব্দ পাওয়া যাচ্ছে কোরআন এবং হাদিসের ভিতরে, এই তিন শব্দ থেকে আমরা এই বন্টনটা পেয়েছি। কিন্তু এখান থেকে এটা বোঝা যাচ্ছে না যে কিভাবে বন্টন করব, সমানভাবে না কম বেশি হতে পারে, সমানভাবে না কম বেশি, এই সম্পর্কে বর্ণনা আসেনি। কাজে এটা হলো আপনার অভিরুচি। আপনি যদি ধরেন যে অর্ধেকে বেশি খেলেন খেতে পারেন, অর্ধেকের কম দান করলেন বা অর্ধেক কিছু জমা রেখে দিলেন, এটা আপনার অভিরুচি। এটার ব্যাপারে কোনো শরীয়তের নির্দিষ্ট বাধা নিষেধ নাই। শুধু এই শব্দগুলো এসেছে, এই শব্দগুলো থেকে আমরা বন্টন করে ফেলেছি। এখানে আপনি মোট কথা এটাই জানা গেছে দলিল দিয়ে যে কুরবানির মাংস খাওয়া যায়, জমা রাখা যায়, এরপরে এটা বিতরণও করা যায়। এখন আপনি সেটা নিজের ইচ্ছা মতো প্রয়োজন মাফিক আপনি এগুলো ভাগ করবেন। যদি দেখা যায় যে লোকজন বাড়িতে কম, আপনার জন্য কম রাখলেন, বিতরণ করলেন বেশি। যদি দেখলেন যে বাইরে কেউ আছে, জমা রাখলেন কিছু এক অংশ, এটা আপনার বিবেকের উপরে ছাড়া আছে। শুধু এই শব্দগুলো হাদিসে এসেছে, এখন আপনি ওই অনুযায়ী কাজ করতে পারেন। এরপরে
পরবর্তী প্রশ্ন, কোন কোন সময় সেজদা করা নিষেধ?
কোন কোন সময় সেজদা করা নিষেধ? সেজদা করা নিষেধ এর তো নির্দিষ্ট কোনো সময় নাই। ওই সিজদাও কোনো আলাদা জিনিস না, কাজে এই সিজদা হলো নামাজেরই অংশ। এরপরে সিজদা শুকুরের সিজদা আছে, কোরআন তেলাওয়াতের সিজদা আছে, এগুলোর জন্য কোনো সময় নেই। যখন আপনার কোরআন তেলাওয়াতের সময় আয়াত এসে পড়ল সিজদার, তখনই আপনি সিজদা করবেন। যখনই আপনি কোন একটা শুভ সংবাদ শুনলেন তখনই আপনি শুকুরের সিজদা দিতে পারেন। শুকুরের সিজদা হাদিসের ভিতরে সহিহ হাদিস থেকে সাব্যস্ত হয়েছে। এরপরে নামাজের অংশ হিসেবে যে সিজদা হবে সেটা আপনার নামাজের জন্য যে নিষিদ্ধ সময় রয়েছে ওই নিষিদ্ধ সময়তে সিজদাও নিষিদ্ধ হবে, বুঝেছেন? যেহেতু নামাজেরই অংশ বিশেষ। কিন্তু ওই যে কারণ বিজড়িত যে সিজদাগুলো বললাম, তেলাওয়াতের সিজদা, শুকুরের সিজদা, তারপরে নজরের সিজদা, নজর আপনি নজর মেনেছেন যে আমি একটা সিজদা দেবো আল্লাহকে যদি আমার এই কাজটা উদ্ধার হয়ে যায়, তো এটার জন্য কোনো সময় নেই। কিন্তু নামাজের সঙ্গে জড়িত যে সিজদা তার জন্য সময় আছে, মানে নামাজের যে সমস্ত সময় নিষিদ্ধ ওই সমস্ত সময়ে আপনি, যেহেতু নামাজই নিষেধ তো সিজদা তো নিষিদ্ধ হবেই। এই হল উত্তর।
পরবর্তী প্রশ্ন, আজানের সুর কেমন হবে, জুমার নামাজে এক আজান না দুই আজান? পরবর্তী প্রশ্ন করেছেন মোহাম্মদ ছালেউদ্দিন, 35 আল শহীদ ব্রিগেড। মাঝহাবের বিস্তারিত দলিল আপনাদের নিকট আছে কি? থাকলে তা আমাদের একান্ত আবশ্যক, যেহেতু দেশে ইসলাম প্রসারে মাঝহাবের প্রশ্ন প্রথমেই উঠে।
মাঝহাব শব্দের অর্থ হল গন্তব্যস্থল, মানে শরীয়তের যেটা ভিত্তি সেই ভিত্তির দিকে ফিরে যাওয়া অর্থ হল মাজহাব। এই অর্থে চারজন ইমামই এই মাজহাব শব্দটা ব্যবহার করেছেন। এই মাজহাবের যে আমরা নির্দিষ্ট একটা রূপরেখা দেখতেছি বর্তমান যুগে বা বেশ কিছুদিন ধরে, এই মাজহাব আসলে এই মাজহাবের কোনো শরীয় ভিত্তি নাই, কোরআন এবং হাদিসে এর কোনো দলিল নাই, এটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে। বরং এটার ব্যাপারে নিষেধাজ্ঞাই এসেছে কোরআন এবং হাদিসের বিভিন্ন আয়াতে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দ্বীনকে বন্টন করে নিয়েছে, বিভক্ত হয়ে গেছে, হে রাসূল আপনি তাদের অন্তর্ভুক্ত নন। ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, যারা তাদের দ্বীনকে বন্টন করে নিয়েছে, ওয়া কানু শিয়াআন, এবং তারা দলে দলে বিভক্ত হয়ে গেছে, লাস্তা মিনহুম ফি শাই, আপনার তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা যদিও ইহুদি এবং খ্রিস্টান মুসলিমদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে, কিন্তু এই আয়াতগুলিতে তাদের ক্ষেত্রে থেকে যায়নি, বরং এই জন্য এই আয়াতগুলো আমাদের কাছে বর্ণনা করা হয়েছে যে ওদের মতো যাতে আমরা না হই। এর অর্থ এটা নয় যে শুধুমাত্র ইহুদিদের ক্ষেত্রে ওটা প্রযোজ্য। এই আয়াত কোরআনের ভিতরে আসার কারণই হলো এরকম আমাদেরকে সতর্ক করা, যাতে আমরা ওদের মতো না হয়ে যাই। যদি হয়ে যায় তাও কি ওদের মতো আমাদের উপরে এই আয়াত প্রযোজ্য হবে না? যদি আমরা ওদের মতো হয়ে যাই তাহলেও আমাদের এই আমাদের ক্ষেত্রে এই আয়াত প্রযোজ্য। এই জন্যই তো এই আয়াত এসে সাবধান করার জন্য, হতে পারে আমরা ওরকম হয়ে যেতে পারি, আমরাও হয়ে যেতে পারি, এই জন্যই তো এই আয়াত আনা হয়েছে। যদি হয়ে যায় তাহলে তো বড় পরিতাপের বিষয়। আমরা এই মাজহাবের ক্ষেত্রে যদিও স্বীকার করি না, কিন্তু বাস্তবে আমরা কি দেখি, বাস্তবে আমরা কি দেখতেছি? যদিও আমরা এটা স্বীকার করতে চাই না যে আমরা এই দিন বন্টন করি না, দিন বন্টন করেন না তো আপনার এক ধরনের আমল আর এক দলের আর এক ধরনের আমল হলো কেমন করে? এক মাজহাবে এটা জায়েজ, আর এক মাজহাবে জায়েজ নয় কেন? আর এক মাজহাবে এটা এক মাজহাবে বেদাত, আর এক মাজহাবে এটা সুন্নত কেন? আপনি দিন বন্টন করলেন না, জায়েজ না জায়েজ পার্থক্য হয়ে যাচ্ছে, বেদাত সুন্নতে পার্থক্য হচ্ছে, দিন বন্টন করা হলো না, এটা দিন বন্টন করা হলো না নাকি? এটা আমরা বুঝতে চেষ্টা করি না। এই আয়াতটা তাহলে তো ফালতু হয়ে যায় যদি ইহুদি এবং খ্রিস্টানদের ক্ষেত্রেই শুধু, এবং আমাদের ক্ষেত্রে কোনক্রমে এটা প্রযোজ্য হবে না। যদি আমরা তাদের মতো কাজে লিপ্ত হয়ে যাই, তাদের মতো আমাদের ভিতরে বৈশিষ্ট্য এসে পড়ে, হতে পারে না। আয়াত হলো সর্বজনীন, এটা কিয়ামত পর্যন্ত সকলের সমস্যার সমাধান এবং সব ধরনের সমাধানের জন্য এসেছে। তারপরে কোরআন শরীফে আল্লাহ তবারক তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রশিকে একত্রিতভাবে মজবুতভাবে ধারণ করো, খবরদার সদদা বিচ্ছিন্ন হয়ে যেও না। জানলার নির্দেশ, তাহলে আমরা বিচ্ছিন্ন তো হয়েই গেছি। আমরা বলতে চাই এমনকি ইমানের ক্ষেত্রে আল্লাহর ক্ষেত্রেও বিচ্ছিন্ন বিভক্তি দেখা যায়। একদল আমরা বলি আল্লাহ সাকার আল্লাহ, আর একদল বলতেছে আল্লাহ নিরাকার। আল্লাহর অস্তিত্বের উপরে ইমান আনার একটা বিশেষ অংশ, আল্লাহ তো বড় কতলার জাতগত অস্তিত্বের উপরে ইমান আনা,